পূজার সময় তো পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়, তারপরও কিভাবে এই হামলা হলো?
একটা হচ্ছে যে নিরাপত্তা দিয়ে পূজা তো আর হয় না, পূজাটা উৎসব, আর যারা হামলাকারী যারা দুর্বৃত্ত এরা অনেক বেশি রাজনৈতিক ভাবে এত বেশি প্রতিক্রিয়াশীল যে এরা পুলিশ প্রহরা বা নিরাপত্তা সেদিকে তারা থোড়াই কেয়ার করে। ইনফ্যাক্ট খুব স্পষ্টগত একটা ইস্যু, দীর্ঘদিনের খুব ঠান্ডা মাথার একটা পরিকল্পনা হিন্দুদের মন্দিরে পবিত্র কোরআন শরীফ রাখা, দুই পক্ষই হিন্দু এবং মুসলমান দুই পক্ষকেই এত বেশি সত্য যে বাংলাদেশের মানুষ সরল প্রাণ ধর্মবিশ্বাসী, এই ধর্মবিশ্বাসী মানুষগুলোকে তথ্য প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে ফেসবুকে লাইভ করে দিয়ে উস্কে দিয়ে এই সাম্প্রদায়িক বিদ্বেষটা ছড়ানো হলো। যারা ছড়ালো এটি সত্য যে বাংলাদেশের ধর্মবিশ্বাসী কোন মুসলমান তার পবিত্র ধর্মগ্রন্থ মন্দিরে রাখবে না, আবার এটিও সত্য ধর্মবিশ্বাসী কোন হিন্দু ওই পবিত্র কোরআন শরীফ স্পর্শ করবে না, মন্দিরে নেবে না। এটা যে করলো তিনি কিন্তু একেবারে বাংলাদেশের মৌল যে চেতনা, মুক্তিযুদ্ধের যে মূল ভিত্তি আমাদের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মূল্যবোধ, সেই মূলে আঘাতটা করেছেন এবং সেটিকে কেন্দ্র করে নাশকতার সুযোগটা ক্ষেত্র তৈরি করা হলো। এবং যেই ধর্ম সেই ধর্মান্ধ যেই মানুষগুলোকে নিয়ে যেই রাজনৈতিক দলগুলো বাংলাদেশে দীর্ঘদিন রাজনীতি করেছে বা তাদের ক্ষমতায় যাওয়ার জন্য থাকার জন্য জামাত ইসলাম সহ এই প্রতিক্রিয়াশীল শক্তিকে লালন করেছে, আমরা দেখেছি বাংলাদেশে বিএনপি এমনকি জাতীয় পার্টির আমলেও স্বাধীনতা বিরোধী জামাত শ্রেণীকে রাজনৈতিক ভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে, সামাজিক ভাবে অর্থনৈতিক ভাবে তাদের পুনর্বাসন করা হয়েছে এবং তারাই সময়ে সময়ে এই অপকর্মগুলো করেছে। আমরা মনে করি বিএনপি এবং জামাতের রাজনৈতিক সত্তর ছায় এই দুর্বৃত্তরা এই দুঃসাহসটা দেখিয়েছে।
পুজোর সময় হামলার ঘটনার পর তো প্রশাসন অনেক বেশি সতর্ক ছিল, গোয়েন্দা সংস্থাগুলো এ ব্যাপারে খোঁজ খবর রাখে, তারপরও কিভাবে রংপুরের হামলার ঘটনা ঘটলো?
এইদিকে পুজোর যে ঘটনাটা রংপুরের ঘটনা একেবারেই ভিন্ন, রংপুরের ঘটনা অনেকটা নাসিরনগরের মতো সুনামগঞ্জের মতো। পুজোর সময় যেমন কোরআন শরীফের অবমাননার ধোয়া তোলে এটা করা হয়েছে, রংপুরের ঘটনাটা ঠিক নাসিরনগর বা সুনামগঞ্জের মতো বা ভোর মতো এই ঘটনাগুলো হয়েছে যে সেখানে তাবা শরীফ অবমাননা হয়েছে। এখানে আরেকটা বিষয়ে খেয়াল রাখা দরকার, রামুতে যেটা হয়েছিল রামুতে হামলা করেছে পার্শ্ববর্তী উপজেলাগুলো থেকে বিএনপি জামাতের লোকজন ট্রাক করে জড়ো হয়ে সেখানে হামলাটা করেছে। বীরগঞ্জে আমরা যত খুঁজ দিয়েছি তাই হয়েছে, বীরগঞ্জের যারা আক্রান্ত হয়েছে একেবারে সাধারণ ছোট সাহায্য হলে কত দরিদ্র মানুষ কোন রকম সামর্থ্য নাই কিছু নাই, তারা আক্রমণের লক্ষ্য নিতে হওয়ার কথাও না, সম্পত্তির লোভে ঘানা ঢুকতেও না, সেখানে মন্দির নাই, একেবারে খেতে খাওয়ার বিনানা মানুষগুলোর প্রতি আক্রমণ, সেটি কিন্তু কারো ভাবনার অতীত ছিল। কিন্তু সরকারকে বিদ্রোহ করার জন্য আমাদের এই সময়টায় সাম্প্রদায়িক বিদ্বেষ করিয়ে বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে বিনষ্ট করার জন্য এই উপক্রম করা হয়েছে এবং এটি শুধু কয়েকবারই হলো, এটা শুধু যে বীরগঞ্জে হয়েছে তা না, এটা কিন্তু আগেই বলেছি রামুতে, নাসিরনগরে, সুনামগঞ্জে, ভোলায় এই ধরনের ঘটনাগুলি ঘটেছে। সেই কারণে এই অপশক্তিটাকে নতুন করে চিহ্নিত করতে হবে। আমরা বিএনপিকে রাজনৈতিকভাবে চিনি, জামাতকে চিনি, হেফাজতকে চিনি, এই যে দুর্বৃত্তরা যারা এই তথ্য প্রযুক্তির অপব্যবহার করে একেবারেই মানুষের সরকার মানুষের সরল বিশ্বাসকে এই উস্কানি দিয়ে অথবা গুজব পটিয়ে বিভ্রান্তি ছড়ায়, এই এই শ্রেণীর লোকগুলোকে দেশে এবং বিদেশে এই গুজব ঘটনার পরিকল্পনা অথবা যে কোনো ঘটনাকে লাইভে এনে একেবারে উস্কানি দেওয়া, এটা দেশের বাইরে থেকে করুক দেশের মধ্যে করুক, এই এই দৃষ্টিগুলোকে চিহ্নিত করা এবং এদের মূলোৎপাটনটা এখন বেশি দরকার।
রাষ্ট্রযন্ত্র বা প্রশাসনের উদাসীনতা বা আশ্রয় প্রশ্রয় ছাড়া কি আসলে সাম্প্রদায়িক হামলা সম্ভব?
একটা হচ্ছে যে রাষ্ট্রযন্ত্রের আশ্রয় করছে না বাংলাদেশ বর্তমান সরকার, কোনো অঘটন ঘটলে এটি সরকারের দিকেই যায়, এটা যায়, সে কারণে সরকার কোনো ঘটনা ঘটাবে না বা সরকার এখানে খুব বেশি উদাসীন থাকবে সে সুযোগ নেই, বাংলাদেশে পুজোর সময় ঘটেনি। আমি কিন্তু এখন পথে নোয়াখালী কুমিল্লা ফেনী ঘুরে আমি এখন পথে সর্বশেষ আমি যে স্পটটায় গেলাম সেটি হচ্ছে কুমিল্লার একেবারে পদুয়া বাজারের একটু আগে বাম দিকে ঘোষগাঁও বলা হয়, ঘোষগাঁও কৃষ্ণপুর হিন্দুদের একটা গ্রাম, এইখানে আপনার অষ্টমীর দিন একেবারে ছোট্ট নিভৃত গ্রাম, ছোট্ট মন্দির, টিনের ঘর, গরিব মানুষ, সেখানে গিয়েও টিনের ঘরগুলো কুপিয়েছে, একটা ছেলেকে চোখে কূপ দিয়েছে, সে ছেলেটা এখন আরো বাঁচবে কিনা জানি না, ঢাকায় এসে চিকিৎসার জন্য। কাজেই আমি এখন এই তো দেখেও না, কাজেই এরা টার্গেট করে একেবারেই মাস্টার প্ল্যান করা বিভিন্ন উপজেলায় কোথায় আঘাতটা চায়, মূলত সনাতন ধর্মী হিন্দু সম্প্রদায় মানুষদেরকে আঘাতটা করা, কি বলি যেটা একটি মাননীয় প্রধানমন্ত্রী সর্বশেষ বক্তৃতায় বলেছেন, হিন্দুরা আমাদের ভোট দেয়, সাধারণত নৌকার ভোটার এখানে বাংলাদেশে হিন্দুরা সাধারণত নৌকায় ভোট দেয়, এটি সর্বজন স্বীকৃত। অতএব এই মাইনরিটি ভোটটা নীরবে বা সরবে দেশ থেকে বাধ্য করা, এই যে একটা সুগভীর চক্রান্ত, আমার মনে হয়েছে বিএনপি জামাত এই চক্রান্তের বেছে নিয়েছে। কারণ আওয়ামী লীগের যে ভোট ব্যাংকটা, আমরা যদি 2014 সালের ভোটেও তাকাই, বিএনপি ভোটে আসেন নাই, আওয়ামী লীগের 42% ভোট কাস্ট হয়েছে, এখানে অ্যাবসোলিউটলি আমরা ধরে নিতে পারি হিন্দুদের ভোটটা আওয়ামী লীগ বেশি পায় এবং মাইনরিটি ভোটের 90% ভোট কাস্ট হয়। এই জায়গাটায় বিএনপি বা জামাত আঘাত করতে পেরেছে বলে আমার কাছে মনে হয়েছে। আর তা না হলে টানা 5 দিন 6 দিন 7 দিন ধরে ধরে একেবারে আক্রান্ত করা এবং প্রায় বিভিন্ন গ্রামে গ্রামে দুর্বল জায়গাগুলোতে হিন্দু অধ্যুষিত গ্রামগুলোতেও আঘাত করা, যেটা অনেকগুলো হয়তো মিডিয়ায় আসে নাই, সিনে আসে নাই, সেখানেও এই আঘাতগুলো করেছে যাতে হিন্দুরা নীরবে দেশ ত্যাগ করে, যেটা 2001 থেকে 2006 বিএনপি চেয়েছিল।
আইন ও সালিশ কেন্দ্রের একটা হিসাবে আমরা দেখলাম যে গত 9 বছরে 3,500-এরও বেশি হিন্দুদের বাড়ি ঘর মন্দিরে হামলা হয়েছে, এখন পর্যন্ত কি কোনো ঘটনার বিচার হয়েছে?
এটি তো ভালো প্রশ্ন করেছেন। আইন ও সালিশ কেন্দ্রে যে হিসাবটা আমিও পত্রিকায় পড়েছি দেখেছি, এটা অভিযোগটা অন্যরা হয়তো তথ্যপত্র বের করেছে, সংখ্যায় আমি যাচ্ছি না, ঘটনা যে ঘটেনি তা না, ঘটনা ঘটেছে। বাংলাদেশের বাস্তবতায় বিচার এই যে দুর্বৃত্তদের পৃষ্ঠপোষকতা দিত বিএনপি জামাত, আর আওয়ামী লীগ চেষ্টা করছে মাইনরিটিদের প্রোটেকশন দেওয়া, যেহেতু মাইনরিটি তার ভোট ব্যাংক বা আওয়ামী লীগ ক্ষমতায় এলে মাইনরিটি এম্পাওয়ার্ড থাকে, তারা মনে করে যে আমাদের দল ক্ষমতায় এসে তারা সামাজিকভাবে রাজনৈতিকভাবে একটু প্রতিষ্ঠিত হয়, এটা সত্য। সেই কারণে স্পেসিফিক ওয়েতে মাইনরিটিকে নির্যাতনের সিদ্ধান্ত আওয়ামী লীগ নেয় না বা করে না। বিএনপি বা জামাত যদি করে সংখ্যালঘু সম্প্রদায়কে নির্যাতন করা, দেশ থেকে বাধ্য করা, এটা হচ্ছে বিএনপি জামাতের রাজনৈতিক সিদ্ধান্ত, যদি বিভিন্ন সময় করেছে, 70-এ করেছে, 70-এ উক্তি মাইনরিটিদের সুইঙ্গিং করো, 2001 থেকে 2006 বিএনপি জামাত যদি করেছে, আওয়ামী লীগ মাইনরিটিদের রক্ষা করার চেষ্টা করে তার ভোট বা ভোটার এই স্বার্থে।
গত 12 বছর বা 13 বছর ধরে বিএনপি তো ক্ষমতায় নেই, আওয়ামী লীগ ক্ষমতায়, এই 13 বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরেও বিএনপির কি সেই সামর্থ্য বা শক্তি আছে যে সংখ্যালঘুদের বাড়িঘর মন্দিরে এরকম পরিকল্পিত ভাবে হামলা করবে? যারা রাজপথে আন্দোলন করতে পারছে না তারা এই ধরনের কাজের সাথে যুক্ত হবে বা যুক্ত হওয়ার সুযোগ আছে কিনা বিএনপির এখনো?
বিএনপি রাজপথে আন্দোলন করার শক্তি নাই, বিধায় ষড়যন্ত্রের পথ তারা বেছে নিয়েছে। আপনি প্রতিটা ঘটনায় যদি যান, রামু থেকে শুরু প্রতিটি ঘটনায় আপনি যদি যাবেন, দেখবেন মূলত সামাজিকভাবে যে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, সমাজের যে নেতিবাচক প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, তারাই বিএনপি জামাত। অর্থাৎ এই যে প্রতিটা ক্ষেত্রে সচরাচর হয়তো উপরে মনে করি যে হুজুররা, একজাক্টলি হুজুররাই যে সব করছে তা না, এর পিছনে বিএনপি জামাতে এমন আছে কুমিল্লা নোয়াখালী যে ঘটনাগুলো ঘটেছে, এই যে সবগুলো কিন্তু বিএনপি এবং জামাত, আমাদের বাংলাদেশে কিন্তু বিএনপি জামাতের প্রকাশ্য রাজনৈতিক চর্চা নাই, কিন্তু তারা যে থেমে আছে এটা ভাববার কোন কারণ নাই তো। এইখানে নানাভাবে আমাদের সমাজে যে বিদ্যমান বাস্তবতায় আমাদের মাদ্রাসা শিক্ষার একটা লেভেল ধরে যেখানে রীতিমতো জামাতের কর্মী প্রোডাকশন হচ্ছে, যেখানে জামাত শিবির অধ্যুষিত মাদ্রাসাগুলো থেকে লোকজন এনে ওরা এই হামলাগুলো করাচ্ছে। এটি যেমন ফেনীতে যেটা হয়েছিল, ফেনীর বড় মসজিদ বড় মন্দির একেবারে পাশাপাশি যুগ যুগ ধরে চলে এসছে, কোনোদিন কিছু হয়নি, অথচ ওই দিন সন্ধ্যাবেলা সিঁড়ির পরে দু তিনশো লোক বসা ছিল, বসার জন্য এরা তারা কেউ খেয়াল করতে পারেনি, কাজে ওই লোকগুলো সেই মন্দিরে হামলাটা করলো। চৌমুহনিতে কি ঘটলো, স্থানীয় কোনো লোক কিন্তু এই হামলায় অংশগ্রহণ করে নাই, বাইরে থেকে পীরগঞ্জে আপনি দেখবেন পীরগঞ্জের হেলমেট পরা যে লোকগুলো, লাল হেলমেট পরা যে লোকগুলো পার্শ্ববর্তী উপজেলা থেকে বা বিভিন্ন জায়গা থেকে এসেছে, ওরা কিন্তু এইভাবে হামলাগুলো করে। ওদের পরিকল্পনাটা হচ্ছে হিন্দুদের মনটা ভেঙে দেওয়া।
বিএনপি জামাত যদি এই হামলার সাথে যুক্ত থাকে আমরা ধরেই নি, তাহলে কেন আপনারা এইরকম হামলাকারীদের কাউকে এখন পর্যন্ত বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারেননি?
আমরা আশাবাদী, আমরা আশাবাদী যে আগে পরে যে ঘটনাগুলো ঘটেছে বিভিন্ন সময়ে, আমরা একটা উপজেলার একটা ঘটনা পারস্পরিক দোষারোপ অমুক তমুক, এই কিন্তু এবারে ঘটনা স্পষ্ট যে এটা একেবারেই বিএনপি বা জামাত বা বাংলাদেশ বিরোধী অপশক্তি আওয়ামী লীগের ভাবমূর্তি বিনষ্ট করার জন্য রাজনৈতিক সিদ্ধান্ত ঘটিয়েছে। আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে সেটি কিন্তু ফুটে উঠেছে, তিনি খুব স্পষ্ট বলেছেন যে এমন শাস্তি দেব যাতে জীবনে এটা করার সাহস না পায়। অর্থাৎ তার এই বক্তব্যের মধ্যে আত্মীয় তিনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্যের মধ্যে দিয়ে অত্যন্ত পরিষ্কার তিনি সেটি ফিরে আসতে নিয়েছেন। অর্থাৎ বিভিন্ন সময়ে হয়তো দেখা গেল যে নাসিন্দগড়ের ঘটনা, কাবা শরীফের ছবির উপরে মহাদেবের ছবি দেওয়া বা এইভাবে এমন ভাবে একটা ক্যামোফ্লেক্স তৈরি করা হয় যে প্রথমে বুঝে উঠতে খুব কষ্ট হয়। আমি আপনার মাধ্যমে জনগণকে আহ্বান জানাবো যে সব যেখানে অস্বাভাবিক কোন ঘটনাই হচ্ছে ষড়যন্ত্র, যেটা স্বাভাবিক না সেটাই ষড়যন্ত্র।
আমরা দেখছি যে এই ঘটনাগুলো কিন্তু প্রশাসন অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারছে না, পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগ হামলার ঘটনাগুলোতে কি ব্যবস্থা নিচ্ছে বা আওয়ামী লীগ কি করছে?
আমি আবারও বলি, বাংলাদেশের বিএনপি জামাত বা জাতীয় পার্টি বঙ্গবন্ধু হত্যার পরে একুশ বছর পরে আবার এক থেকে ছয় বিএনপি জামাতের রাজনীতি, অথবা জামাতকে যুদ্ধবাজীদের বিচার করতে গিয়ে মাঝখানে হেফাজতের নানামুখী উত্থান, সব মিলিয়ে কিন্তু বাংলাদেশে রাজনীতির পাশাপাশি একটা সংস্কৃতি চালু হয়ে গেছে। অর্থাৎ প্রকৃত রাজনৈতিক গণতান্ত্রিক আন্দোলন সাংস্কৃতিক আন্দোলনের বাইরে গিয়ে হঠাৎ করে একটা ধারা হয়ে গেল, হেফাজতি ধারা। এই যে হেফাজতি ধারা, এটা যে গণতন্ত্রের জন্য কল্যাণকর না, সুস্থ সামাজিক রাজনৈতিক চর্চার জন্য কল্যাণকর না, আমরা কিন্তু তখন যুদ্ধবাজীদের বিচারের জন্যই ব্যস্ত, বঙ্গবন্ধু খুনিদের বিচারের জন্য ব্যস্ত, আমাদের ওই ব্যস্ততার সুযোগে একটা হেফাজতি ধারা তৈরি হলো। এই হেফাজতকে আশ্রয় করে নানামুখী প্রতিক্রিয়াশীল শক্তি আবার গড়ে উঠলো। বিএনপি এমনকি বিএনপি জামাতের কিছু লোক জামাত হেফাজতের কাছে ভর করে নাশকতা করলো। কাজেই আমি মনে করি যুদ্ধবাজীদের বিচার সম্পন্ন হয়েছে, আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান করতে গিয়ে হেফাজতের তাণ্ডব দেখেছি, তাদেরকেও তাদের গ্রুপ আমরা চিনেছি। আমি মনে করি এই ঘটনার মধ্যে দিয়ে এই ষড়যন্ত্রকারীরা যারা বিভিন্ন সময় রূপ বদল করে বিভিন্ন রাজনৈতিক শক্তির আশ্রয় নেয়, বিভিন্ন বিএনপি জামাত হেফাজতের আশ্রয় নিয়ে এ ধরনের নাশকতাগুলো করে, আমরা মনে করি এবার মাননীয় প্রধানমন্ত্রী কণ্ঠে সেই প্রত্যয় ধ্বনিত হয়েছে যে কাউকেই ছাড় দেওয়া হবে না এবং এমন শাস্তি দেব যাতে ভবিষ্যতে করার সাহস না পায়। আমি মনে করি এই মধ্য দিয়ে আমরা প্রশাসন এবং সরকারের যে কমিটমেন্টের জায়গাটা, এই দুর্বৃত্তরা যারা আমার স্বাধীনতা গণতন্ত্রের শত্রু মানবতার শত্রু, এদেরকে চিহ্নিত করা এবং মূল উৎপাটনটা করা।
আমরা দেখেছি যে হেফাজত বিশেষ করে কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়েছে এই সরকার, তখন হেফাজতের যে শীর্ষ নেতা ছিলেন মাওলানা আহমেদ শফি, তার সঙ্গে কিন্তু আমরা সরকারের একটা ঘনিষ্ঠতা দেখেছি। আপনি যে এদের সাথে বিএনপি জামাতের একটা সখ্যতার কথা বলছেন, এদের সাথে তো আমরা সরকারি দল আওয়ামী লীগের একটা সখ্যতাও দেখেছি।
এখানে হেফাজতের বিষয়টা কিন্তু আপনারা সখ্যতা বলছেন, এখানে মানবিক বিবেচনার জায়গা আছে। একজন রাষ্ট্রের বা সরকারের অভিভাবক হিসাবে দায়িত্বশীল রাজনৈতিক নেতা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী যিনি করেছেন, যে যারা কর্মী মাদ্রাসায় পড়াশোনা করত সেদের একাডেমিক স্বীকৃতি ছিল না, সরকার এই চাকরি পেত না, ওই ইমাম মুয়াজ্জিন বা মাদ্রাসায় পড়ানো ছাড়া এদের জব অ্যাকাউন্টেবিলিটিটা, আজকে যেমন এটিকে সরকারি স্বীকৃতি দেওয়া বা এদের জন্য শিক্ষা বোর্ডের আওতায় মাদ্রাসা বোর্ডের আওতায় নিয়ে আসা, এদেরকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসার মধ্যে দিয়ে অ্যাকাউন্টেবিলিটিটা কিন্তু এর আয়ের উৎস থাকে। অর্থাৎ যেহেতু আমি ব্যয়ও করতাম না আয়ও জানতাম না, আজকে কিন্তু পুরো বিষয়টাকেই যেহেতু প্রায় কয়েক লক্ষ ছাত্র এখানে পড়ে এবং এই ছাত্রকে পড়ানোর মধ্যে দিয়ে এখানে অনেক কয়েক হাজার শিক্ষক এখানে জড়িত, তবে পুরো প্রক্রিয়াটাকেই একটা ফ্রেমওয়ার্কে নিয়ে আসা, জবাবদিহিতায় নিয়ে আসা, পাশাপাশি এই কয়েক লক্ষ ছাত্রছাত্রী ছাত্রদেরকে তাদের সামাজিক মর্যাদা বা সরকারি চাকরিতে তাদের শিক্ষার স্বীকৃতি, এইটা কিন্তু একজন দায়িত্বশীল নেতা হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী তা করেছেন। সেই ক্ষেত্রে আপনারা সত্যতা মনে করতে পারেন, আমি মনে করি দায়িত্বশীল আচরণ, কারণ এত লক্ষ ছাত্রছাত্রীকে ছেড়ে দেওয়া কোন জবাবদিহিতায় না এটা সঠিক না।
বিচার না হয় কি হামলাকারীরা আরো বেশি সাহসী হয়ে উঠছে না?
আমরা তো মনে করি এবার বিচার হতে হবে এবং বিচার হবে।
সাম্প্রদায়িক হামলার সাথে জড়িত কেউ কেউ তো স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন, যদিও পরে বাদ দেওয়া হয়েছে, কিন্তু তারা মনোনয়ন পায় কিভাবে? আওয়ামী লীগের মতন এত বড় একটা রাজনৈতিক দলে কি বিচার বিশ্লেষণ করার মতো কেউ নাই বা কোনো প্রক্রিয়া নেই?
বিশ্লেষণ করা হয়েছে, বিধায়িত মনোনয়ন বাদ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ তো দুর্নীতিদের প্রস্তাব দেবে না, যখনই এটি জানা হয়েছে জানা গেছে তখনই এটা বাদ দেওয়া হয়েছে।
আপনারা তো বাদ দিয়েছেন জানার পরে, কিন্তু তারা অভিযুক্ত, তাদের বিরুদ্ধে চার্জশিট হয়েছে, কিন্তু এরা মনোনয়ন পেল কিভাবে?
এটি আপনি ঠিকই ধরেছেন, এখানে যে আওয়ামী লীগের গণতান্ত্রিক চর্চা বা একেবারে ইউনিয়ন থেকে প্রস্তাব আসবে, উপজেলা হয়ে জেলা হয়ে আসবে, কাজেই সেখানে যেখানে যেখানে ত্রুটি রয়েছে সেগুলো মাননীয় সাধারণ সম্পাদক বলেছেন যে যারা এগুলো জেনে বা না জেনে এই ত্রুটিগুলো জেনে হয়েছে সেগুলো সংশোধন করা হবে। অবশ্যই কেউ যদি জেনে শুনে অন্যায় করে থাকেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
যারা জেনে শুনে এই ধরনের অপরাধ করে বা এই ধরনের কাজ করে তাদের বিরুদ্ধে কি কখনো ব্যবস্থা নিয়েছেন, সাংগঠনিক ব্যবস্থা?
অবশ্যই আওয়ামী লীগ থেকে বহু কর্মীর সাময়িক বহিষ্কার হয়েছে, স্থায়ী বহিষ্কার হয়েছে। যারা অপরাধ করেছে দলের ভিতরে বাইরে তাদেরকে বহু লোককেই কিন্তু আওয়ামী লীগ সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে।